হ্যালো এভরিওয়ান, স্লাইস অফ ক্রিকেট পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তানভি ময়ন। সাউথ আফ্রিকার মাঠে ইতিহাস রচনা করল টাইগাররা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে 9 উইকেটের ডমিনেটিং জয়ের মাধ্যমে 3 ম্যাচের সিরিজ 2-1 জিতে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচের ম্যাচ টিভিতে হোস্ট হিসেবে আমার সাথে আছে আব্দুল আহাদ। পুরো পডকাস্টটি শোনার আমন্ত্রণ রইল।
স্লাইস অফ ক্রিকেট, বাংলায় ক্রিকেট পডকাস্ট।
আমরা আজকে হাজির হয়েছি বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা তৃতীয় ওয়ানডের ম্যাচ রিভিউ নিয়ে। তৃতীয় ওয়ানডে একেবারে মোটা দাগে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের বা ওডিআই ক্রিকেট ইতিহাসের সেরা জয় বললেও কোনো ভুল হবে না। কারণ বাংলাদেশ সাউথ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো একটা সিরিজ জিততে সক্ষম হয়েছে। বাংলাদেশ এর আগে যে বিদেশে মাটিতে কোনো সিরিজ জেতেনি এমন না, কিন্তু বাংলাদেশ এতদিন পর্যন্ত যে সিরিজগুলো জিতেছে সেগুলো হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, কেনিয়া এবং জিম্বাবুয়ের বিপক্ষে। তুলনামূলক কম শক্তিশালী দল হচ্ছে গিয়ে কেনিয়া এবং জিম্বাবুয়ে, যাদের সাথে বাংলাদেশ জেতারই কথা। শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ জিতেছে, কিন্তু যেখানে কন্ডিশন ছিল হচ্ছে কি স্পিন সহায়ক। আমরা জানি যে শ্রীলঙ্কার পিচ উপমহাদেশের পিচ, ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও হচ্ছে গিয়ে যথেষ্ট পরিমাণ টার্ন স্পিনাররা হচ্ছে গিয়ে পেয়ে থাকে, যেখানে হচ্ছে বাংলাদেশের জেতারই কথা ছিল। যদিও একবার হচ্ছে গিয়ে বাংলাদেশ জিতেছে হচ্ছে একটা দ্বিতীয় সারি দলের বিপক্ষে, এবং পরের বার যখন বাংলাদেশ হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে জেতে, তখন বাংলাদেশ কিন্তু হচ্ছে গিয়ে একটা ফার বেটার টিম দেন ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু যখন হচ্ছে গিয়ে আমরা সাউথ আফ্রিকাতে সিরিজটা জিতি, সাউথ আফ্রিকাতে হচ্ছে সাউথ আফ্রিকা আমাদের থেকে ফার সুপিরিয়ার একটা টিম, তাদের হোম কন্ডিশনে পিচ যেখানে হচ্ছে গিয়ে একদম বাউন্সি উইকেট, প্রচুর প্রচুর বল বাউন্স করছে, সুইং করছে, এই ধরনের একটা কন্ডিশনে টোটালি বাংলাদেশের আনফেভারেবল একটা উইকেটে বাংলাদেশ যখন একটা একটা জয় পায় একটা ওডিআই সিরিজ জিতে, তখন সেটাকে হচ্ছে গিয়ে বাংলাদেশের সেরা সেরা জয় হিসাবেই হচ্ছে গিয়ে আমি চিহ্নিত করতে চাই।
এই সিরিজটা অনেক প্রথমের সিরিজ বলতে পারি, প্রথম জয় সাউথ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে, প্রথম সিরিজ জয় সাউথ আফ্রিকার বিপক্ষে যে কোনো জায়গায়, প্রথম কোনো বাংলাদেশি 5 উইকেট, সব কিছু মিলিয়ে আমরা যে ওয়ানডে ফরম্যাটে বেশ শক্তিশালী একটা দল সেটার কিন্তু একটা খুব ভালো প্রমাণ হচ্ছে এই সিরিজ। এবং সামনে 2023-এর শেষের দিকে ওয়ার্ল্ড কাপ, তো ওয়ার্ল্ড কাপের আগে যদিও এখনো অনেক সময় আছে, কিন্তু আমাদের কোচ, আমরা দেখেছি যে তামিমকে একটা কথা বলেছিলেন যে এই কন্ডিশনে তোমরা যখন সিরিজ জিততে পেরেছো তখন ওয়ার্ল্ড কাপও জিততে পারবে এই বিশ্বাসও তোমাদের থাকা উচিত। সিরিজের মাহাত্মটা কিন্তু এই কথা থেকেই বোঝা যায় যে কতটা গুরুত্বপূর্ণ ছিল এই সিরিজটা তো বাংলাদেশের জন্য, এবং কতটা তাৎপর্যপূর্ণ হতে পারে ভবিষ্যতে সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো প্রথমেই যেটা বলতে চাই, এই সিরিজটা জয়ের পেছনে যার অবদানটা, আসলে পুরো সিরিজে প্রথম এবং তৃতীয় ম্যাচ দুটোতেই কিন্তু একটা টিম এফোর্ট আমরা দেখেছি। তারপরও যদি আলাদা করে বলতে হয় তাসকিন আহমেদ, তার কথা বলতে হবে, আমরা কিন্তু দেখেছি তিনি একটা বড় সময় দলের বাইরে ছিলেন ইঞ্জুরি এবং সব কিছু মিলিয়ে, এবং তিনি যখন কামব্যাক করার জন্য একটা কথা বলা হয় যে হার্ড ওয়ার্ক অলওয়েজ পেড অফ, তো তার একটা দৃষ্টান্ত কিন্তু ছিল তাসকিন আহমেদের এই সিরিজের পারফরম্যান্স।
নিঃসন্দেহে নিঃসন্দেহে এই সিরিজে তাসকিনের একটা অভূতপূর্ব পারফরম্যান্স ছিল। 2019 ওয়ার্ল্ড কাপে তাসকিনের বাদ পড়ার পরে তাসকিন যেভাবে মিডিয়ার সামনে কান্নাকাটি করছিল, সেখানে আমরা যদিও তাকে একটা চাইল্ডিশ বিহেভিয়ার বলছিলাম বা ইম্যাচিউর বিহেভিয়ার বলছিলাম, কিন্তু তার কণ্ঠে যে প্রত্যয় ছিল, তার কণ্ঠে যে ডিটারমিনেশন ছিল, সেটা কিন্তু স্পষ্ট ছিল যে তিনি কাম ব্যাক করতে চান। মানে দ্য ওয়ে হি কেম ব্যাক ইজ মিজমারেবল, একদম অবিশ্বাস্য, অবিশ্বাস্যভাবে তিনি কাম ব্যাক করলেন, এবং মানে কি অদ্ভুত না বোলিংটা করলেন। যদি হচ্ছে গিয়ে তিনি তার এই রেকর্ডের কথা বলতে হয় যে গত 10 বছরে সাউথ আফ্রিকার মাটিতে তিনি একমাত্র বিদেশি বলার যেই যিনি হচ্ছে গিয়ে একটা 5 উইকেট হল হচ্ছে গিয়ে নিতে পেরেছেন, সেখান থেকে তার পারফরমেন্সের গভীরতা কতটুকু সেটা বোঝা যায়। আর শুধুমাত্র উইকেট দিয়ে বিচার করলে চলবে না, মানে তিনি যে লাইন লেন্থ মেনটেইন করেছেন তাতে এখন কিন্তু মনে হচ্ছে, মানে এতদিন পর্যন্ত মুস্তাফিজকে আমরা ধরে নিতাম যে হচ্ছে গিয়ে হয়তো বাংলাদেশ পেস বোলিং অ্যাটাককে হচ্ছে গিয়ে তিনি লিড করছেন, কিন্তু এখন আমি নিঃসন্দেহে বলতে পারি যে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকের নেতৃত্ব দিচ্ছেন তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ টেস্টে ফাটিয়ে দিচ্ছেন, তাসকিন আহমেদ ওয়ান ডেতে ফাটিয়ে দিচ্ছেন। সো আলটিমেটলি বাংলাদেশের এখন প্রিমিয়াম পেস বোলার তাসকিন আহমেদ এবং পরিপূর্ণ একজন পেস বোলার তাসকিন আহমেদ।
বাংলাদেশ পেস বোলিং ইউনিটটার দিকে যদি আমরা দেখি, শরীফুল এবং মুস্তাফিজ দুই লেফটি পেসার, এবং দুই লেফটি পেসার হলেও তারা কিন্তু তাদের নেচারের দিক থেকে, তাদের বোলিংয়ের স্টাইলের দিক থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধর্মী দুইজন বোলার। এবং এর সাথে আছেন তাসকিন আহমেদ, যিনি এখন ফর্মের তুঙ্গে আছেন। আমার তো মনে হয় যে তারা যে কোনো পিচেই তারা যদি নিজেদের ফর্মটাকে ধরে রাখতে পারেন, নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে খেলতে পারেন, তারা কিন্তু যে কোনো পিচে বাংলাদেশের জন্য এই পেস ইউনিটটা, এবং এর সাথে আমি যোগ করব পাইপলাইনে আমাদের বেশ কিছু পেসার আছে, সাইফুদ্দিন পেস বোলিং অলরাউন্ডার, তিনি কিন্তু স্লগ ওভারে খুব ভালো বোলিং করে থাকেন যদিও তিনি অনেকদিন দলের বাইরে আছেন। তো সব কিছু মিলিয়ে এই যে বাংলাদেশের দীর্ঘদিন ধরে যে একটা সংস্কৃতি ছিল বা বাংলাদেশের বোলিং অ্যাটাক বলতে আমরা যেটা বুঝতাম যে স্পিন অ্যাটাক বা বাহাতি অনেক বলার ছিল তাদের নিয়েই, তাদের উপর যে নির্ভরশীলতা, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আমরা বের হয়ে আসছি। এবং আমরা যদি প্রতিবেশীদের ভারতের দিকে তাকাই, তারা কিন্তু ভারত কিন্তু আমরা যখন থেকে আমি বা তুই আমরা যখন থেকে ক্রিকেট খেলা দেখছি তখন থেকে কিন্তু তারা সবসময়ই তাদের ব্যাটিং ইউনিট কিন্তু স্ট্রং ছিল, কিন্তু তারা তাদের বোলিং ইউনিটের কারণে সাফার করতো। এবং রিসেন্ট টাইমে, রিসেন্ট 4-5 বছরে আমরা কিন্তু দেখেছি যে ভারতের পেস ইউনিটে একটা আমূল পরিবর্তন এসেছে, এবং একটা পেস ইউনিটে তাদের একটা দোয়ার এসেছে, বেশ কয়েকজন পেসার উঠে এসেছে, এবং তার ফলটাও কিন্তু আলটিমেটলি স্পষ্ট যে এখন ভারত আসলে যে কোনো র্যাঙ্ক, যে কোনো ফরম্যাটেই কিন্তু তারা বেশ ভালো পজিশনে আছে। তো বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাপারটা সমানভাবে প্রযোজ্য যে শুধু ব্যাটিং বা শুধু বোলিং যে কোনো একটা ইউনিট দিয়ে কিন্তু আসলে একটা শক্তিশালী দল হয়ে ওঠা যায় না। একটা শক্তিশালী দল হয়ে ওঠার জন্য আমাদের মিডল অর্ডারে ব্যাটিং লাইন আপে, মিডল অর্ডারে আমাদের বেশ অভিজ্ঞতা সম্পন্ন কয়েকজন ব্যাটসম্যান রয়েছেন, এবং তার সাথে আমাদের পেস অ্যাটাকও যদি এভাবে জ্বলে উঠে, পাশাপাশি আমাদের স্পিনার সাকিব তো আসেনি, সাকিবের সাথে মিরাজ বা তাইজুল যারা খেলছেন, স্পিন ইউনিট আগের মতোই স্ট্রং আছে। তো সব কিছু মিলিয়ে আমি কিন্তু বেশ এই এই দলের, বাংলাদেশের এই ওয়ানডে দলের ভবিষ্যৎ বেশ উজ্জ্বলই দেখতে পাচ্ছি।
নিঃসন্দেহে বাংলাদেশ পেস বোলিং অ্যাটাক এখন তার ফর্মের তুঙ্গে রয়েছে। এই ধরনের পেস বোলিং অ্যাটাককে স্বপ্নই হয়তো আমরা একটা সময় দেখতাম, আমি জানি না যে শেষ কবে হচ্ছে গিয়ে বাংলাদেশের এই ধরনের পেস বোলিং অ্যাটাক আদৌ মনে হয় না যে কোনো সময় এসেছে। মানে আমরা পেস বোলার বলতে যা বুঝি যে পেস বোলারদের কাজ কি, জোরে জোরে বল করা, গতিতে বল করা, আমাদের এই সিরিজে কিন্তু আমরা দেখেছি যে হচ্ছে আমাদের তিনজন ফাস্ট বোলার হচ্ছে 140+ গতিতে বল করতে পারছিল। তাসকিন আহমেদ কনসিস্টেন্টলি হচ্ছে 140-এর আশপাশ দিয়ে বোলিং করতে পারছেন, মুস্তাফিজ এবং শরীফুল তারাও কিন্তু হচ্ছে গিয়ে স্পিডটাকে ধরে ফেলেছিলেন। আমরা বলতে পারি সেদিক থেকে যে কিন্তু বাংলাদেশ এই ধরনের পরিপক্কতা পেয়েছে পেস বোলিং ইউনিটে, এবং সাথে সাথে যে ধরনের ভ্যারিয়েশন হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই বোলিং ইউনিটের মধ্যে, যেরকম তাসকিন লাইন লেন্থ নিখুঁতভাবে হিট করে ব্যাটসম্যানদেরকে যেভাবে ফ্রন্ট ফুটে নিয়ে এসে যখন হচ্ছে গিয়ে এজগুলো বের করছেন বা বাউন্সারগুলো মারছেন, মানে সেটা কিন্তু হচ্ছে বাংলাদেশের এই পেস বোলিংয়ের ইউনিটের যে আগ্রাসন কিংবা হচ্ছে গিয়ে উন্নতি সেটাকেই কিন্তু হচ্ছে গিয়ে দেখিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ এখন যে একটা পরিপূর্ণ ওয়ান ডে টিম সে ব্যাপারে কিন্তু আর কোনো সন্দেহের অবকাশ নাই।
72-র কাছে দুটো বিষয় জানতে চাইবো আমি। প্রথমটা হচ্ছে এই সিরিজ শুরুর আগে দর্শক হিসাবে দলের কাছে তোর প্রত্যাশা, মানে তোর প্রেডিকশনটা কি ছিল, মানে তোর আশা কি ছিল যে বাংলাদেশ কি সিরিজটা জিততে পারবে? যেমন আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, আমি কিন্তু 3 ম্যাচের সিরিজে একটা জয় পেলেই কিন্তু আমি ভেবেছিলাম যে বাংলাদেশ যদি একটা জয় পেয়ে, 3 ম্যাচের সিরিজে যদি অন্তত একটা জয় তুলে আনতে পারে, সুপার লিগে কিছু পয়েন্ট পায়, সেটাকেই কিন্তু আমি ধরেছিলাম যে বেশ একটা বাংলাদেশের জন্য মোটামুটি এই সিরিজ থেকে প্রাপ্তি হবে। সিরিজ জয়ের আশা কিন্তু আমি ব্যক্তিগতভাবে করিনি, কারণ এই দলটাই কিন্তু সাউথ আফ্রিকার এই দলটাই কিন্তু কিছুদিন আগে ইন্ডিয়াকে, শক্তিশালী ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিল, এবং তাদের মাঠে যেয়ে তাদের বিপক্ষে সিরিজ জয় এতটুকু প্রত্যাশা, যদিও বাংলাদেশ ওয়ানডে টিম বেশ শক্তিশালী দল, তারপরেও কিন্তু এই এতটুকু প্রত্যাশা কিন্তু আমার ছিল না ফ্যান হিসাবে। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে ওয়ানডে সিরিজ জয়, এটা কি টেস্ট, সামনে যে টেস্ট সিরিজ আছে আসছে সেখানেও কি কোনো প্রভাব ফেলবে? যদিও দুইটা ফরম্যাট আলাদা এবং দুইটা দুইটা দলের মধ্যে শক্তিমত্তারও পার্থক্য আছে, ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ যতটা শক্তিশালী টেস্টে ততটা নয়, তারপরও তোর কি মনে হয় যে এই ওয়ানডে সিরিজ জয়টা টেস্ট সিরিজে বাংলাদেশকে বুস্ট আপ করবে?
হ্যাঁ, নিঃসন্দেহে। মানে প্রথম প্রশ্নের যদি উত্তর দিতে হয়, ফ্যান হিসাবে আমি আসলে কোনোভাবেই হচ্ছে গিয়ে চিন্তা করছিলাম না যে বাংলাদেশ ম্যাচ জিততে পারবে অন্তত সাউথ আফ্রিকার মাটিতে, কারণ সাউথ আফ্রিকার রিসেন্ট যে ফর্ম সেটা কিন্তু সাজেস্ট করছিল যে হচ্ছে গিয়ে তারা ইন্ডিয়ার সাথে কিন্তু ইন্ডিয়াকে হোয়াইট ওয়াশ করেছে। এবং সাউথ আফ্রিকার যে টপ অর্ডার এটা কিন্তু ফর্মের তুঙ্গে ছিল, ডিকক, মালান, ভ্যান্ডারডুসেন, বাভুমা সবাই কিন্তু হচ্ছে গিয়ে ফর্মের তুঙ্গে ছিল। এই এরকম একটা অবস্থাতে কিন্তু হচ্ছে গিয়ে মানে একজন ফ্যান হিসেবে কিন্তু কোনোভাবেই আমি আশা করতে পারছিলাম না যে হচ্ছে বাংলাদেশ হচ্ছে গিয়ে ম্যাচ জিততে পারবে। কিন্তু মনের কোণে তো সবসময় একটা আশা থাকে যে না হয়তো জিতবে, হয়তো জিতবে, যেটা হচ্ছে গিয়ে আফগানিস্তানের সাথে হয়েছে, যে আফগানিস্তানের সাথে ম্যাচ হারার পরে স্বাভাবিকভাবেই কিন্তু হচ্ছে মনে একটা সন্দেহ জাগে যে এই সাউথ আফ্রিকার মতো কন্ডিশনে নিজের ঘরের মাটিতে জিততে পারলাম না, তাহলে সাউথ আফ্রিকার মতো কন্ডিশনে গিয়ে কি হচ্ছে গিয়ে জেতা সম্ভব কিনা, একটা সন্দেহের জায়গা তো থাকেই। কিন্তু এটাও আবার আমি ক্যালকুলেট করছিলাম যে হচ্ছে গিয়ে আফগানিস্তানের সাথে তিন ম্যাচ জেতা, এটা কিন্তু আমার লেখা ছিল যে হ্যাঁ আমি তিন ম্যাচ জিততে হবে, আমার পয়েন্ট টেবিলে হচ্ছে গিয়ে সুপার লিগের পয়েন্ট টেবিলে এই অবস্থা হবে, সেখান থেকে কিন্তু আমাদের 10টা পয়েন্ট কমে গিয়েছে। আমি এই চিন্তাটাও করছিলাম যে বাংলাদেশ যদি কোনোভাবে সাউথ আফ্রিকাতে একটা ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু এই 10 পয়েন্টের লসটা কাভার হয়ে গেল। আহা, লসের তো দূরের কথা, মানে বাংলাদেশ যেভাবে খেললো অসাধারণ অসাধারণ, মানে সিরিজটাই পুরো নিজেদের করে নিয়েছে। দ্বিতীয় যে প্রশ্ন যে টেস্টে কিরকম করবে, অবশ্যই অবশ্যই মানসিকভাবে প্রচন্ড চাঙ্গা থাকবে। প্রথমত হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকার সাথে হচ্ছে গিয়ে আমরা ওডিআই সিরিজ জিতেছি, এবং দ্বিতীয়ত এর আগে লাস্ট যে টেস্ট খেলেছি আমরা সেটি খেলেছি হচ্ছে ওই নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে, এবং সেখানে কিন্তু আমরা ম্যাচ জিতে এসেছি, রাইট? সো সেখান আমরা যদি চিন্তা করি যে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডে সবচেয়ে ডিফিকাল্ট কন্ডিশনস কোনগুলো টেস্ট খেলার জন্য, তার মধ্যে কিন্তু অন্যতম থাকবে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা। আমরা যদি নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিততে পারি এবং ডমিনেটিং টেস্ট, এটা কিন্তু এমন না যে হচ্ছে গিয়ে বাই লাক আমরা হচ্ছে গিয়ে টেস্ট জিতে গেছি, আমরা কিন্তু নিউজিল্যান্ডকে 5 দিন ডমিনেট করে টেস্ট জিতেছি। তার মানে আমাদের প্লেয়ারদের মধ্যে সেই অ্যাবিলিটি আছে যে তারা ফরেন কন্ডিশনেও হচ্ছে গিয়ে ম্যাচ ডমিনেট করতে পারে। আমাদের পেস বোলিং যেটা আমাদের ল্যাকিং ছিল, মানে ম্যাচ কিন্তু ইভেন্চুয়ালি হচ্ছে গিয়ে সবসময় বোলাররা জিতাবে, ব্যাটসম্যানরা রান করবে, বোলাররা ম্যাচ জিতাবে, এটাই হচ্ছে গিয়ে ক্রিকেটের ফিলোসফি, যেটা হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে ইবাদত হোসেন তিনি নিউজিল্যান্ডের মাটিতে আমাদেরকে টেস্টটা জিতাতে সক্ষম হয়েছিলেন। এখনো আমি বিশ্বাস করি যে হচ্ছে গিয়ে ইবাদত আছেন, খালেদ আছেন, সাথে তাসকিন তো আছেনই, আমি জানি না যে আরেকজন পেস বোলার, মানে এই ধরনের কন্ডিশনে হয়তো তিনজন পেস বোলারকে খেলানো হবে, হয়তো শরীফুল খেলবেন, মুস্তাফিজ তো আইপিএলের জন্য চলেই যাচ্ছেন, অথবা তিনি সাধারণত টেস্ট খুব একটা খেলেনও না, সেক্ষেত্রে আমি ধরেই নিচ্ছি যে হচ্ছে গিয়ে ইবাদত, শরীফুল এবং হচ্ছে গিয়ে তাসকিন এই তিনজন পেস বোলারই হচ্ছে গিয়ে খেলবে। সেক্ষেত্রে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই পেস বোলিং ইউনিটটা কিন্তু যথেষ্ট পরিমাণ শক্তিশালী। মানে আপনার একটা টেস্ট জেতার জন্য যেটা দরকার যে আপনাকে হচ্ছে কি 20 উইকেট নিতে হবে, প্রতিপক্ষের 20 উইকেট নিতে পারবে, এই 20 উইকেট নেওয়ার মতো ক্যাপাবিলিটি বা ক্যালিবার হচ্ছে গিয়ে বাংলাদেশের বোলারদের আছে কিনা আমি বিশ্বাস করি আছে। ইবাদত মানে ম্যাসিভ চেঞ্জ নিয়ে এসেছেন, কিন্তু তিনি তার বোলিং এ প্রথমে তিনি মনে হতো যে না মানে উইদাউট ব্রেইন ক্রিকেটটা খেলছেন, কিন্তু এখন কিন্তু মনে হচ্ছে যে না তিনি কিন্তু তার রাইট ট্র্যাকটা ফিরে পেয়েছেন। মানে একটা টেস্টে যখন হচ্ছে গিয়ে আপনি একটা ম্যাচ উইনিং পারফরমেন্স দিবেন, আপনার মানে কনফিডেন্স কিন্তু অনেক বুস্ট আপ হয়ে যায়। সেক্ষেত্রে আমার মনে হয় যে টেস্টেও বাংলাদেশের একটা চান্স আছে। আর টেস্টের প্রথম যে টেস্টটা সেটা বোধহয় ডারবিনে, এটা এটা একটু বাউন্সি পিচ, কিন্তু পরের যে টেস্টটা ওই টেস্টের যে ভেনুটা, ওই ভেনুটা কিন্তু হচ্ছে গিয়ে বেশ স্পিন সহায়ক একটা পিচ এবং কিছুটা মরা পিচ, এবং সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড কিন্তু হচ্ছে গিয়ে তাদের কিছু কি কি প্লেয়ারকে হচ্ছে গিয়ে রেস্ট দিচ্ছে IPL খেলার জন্য। সেক্ষেত্রে মানে বাংলাদেশ হ্যাজ বিগ চান্স টু উইন টেস্ট ম্যাচেস ইন সাউথ আফ্রিকা আই বিলিভ।
IPL এর ব্যাপারটা যখন উঠলো তখন তাসকিনের ব্যাপারটা আসলে বলতে হয় যে তাসকিনকে কিন্তু IPL এর একটা দল নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল, এবং শেষ পর্যন্ত তাসকিন এবং বোর্ড দুজনই আসলে টেস্ট খেলাটাকেই বেছে নিয়েছে। তো যেটা বললি যে সাউথ আফ্রিকার কিন্তু বেশ কয়েকজন প্লেয়ারও IPL এর জন্য তারা দল থেকে চলে যাবে, এটাও কিন্তু বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে। বাংলাদেশ যদি এই সুযোগটুকু কাজে লাগায় তাহলে আশা করি টেস্টেও, এখন আমরা যে একটা সফল ওয়ান ডে সিরিজের পরে টেস্টেও আমরা একটা ভালো সিরিজ কাটাবো। সুপার লিগের প্রসঙ্গে আসি, বাংলাদেশ কিন্তু এখনও সুপার লিগের টপে আছে। সামনে যে বাংলাদেশের এই সিরিজটা তো শেষ হয়ে গেল, এরপরে বাংলাদেশের আর দুটি সিরিজ আছে সুপার লিগে, একটি হোমে আর একটি অ্যাওয়েতে। হোমে কিন্তু বাংলাদেশ ইংল্যান্ডকে আতিথেয়তা দিবে, এবং অ্যাওয়েতে আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশ খেলবে। তো এই দুটো সিরিজ থেকেও কিন্তু এখন আমরা প্রত্যাশা করতে পারি যে মোটামুটি পূর্ণ পয়েন্ট না হলেও ম্যাক্সিমাম পয়েন্ট বাংলাদেশ পাবে, কারণ হোমে বাংলাদেশ যে কোনো দলের জন্য একটা কঠিন প্রতিপক্ষ, এবং ইংল্যান্ডের মতো দল যাদের আসলে যারা রিসেন্টলি ব্যাটিংয়ে তাদের ব্যাটিং লাইন আপ নিয়ে স্ট্রাগল করছে, পাশাপাশি বাংলাদেশের হোম কন্ডিশনে স্পিনিং ট্র্যাকে তারা কতটুকু ভালো খেলতে পারবে সেটাও একটা প্রশ্নের বিষয় থেকে যায়। এবং আয়ারল্যান্ডে, যদিও আয়ারল্যান্ডে সিরিজটা ততটা সহজ হবে না, তবে আমরা যখন সাউথ আফ্রিকাতেই তাদেরকে হারিয়ে দিলাম তখন সেই হিসাবে আয়ারল্যান্ডের সাথেও তো সহজেই জেতা উচিত।
একদম একদম, মানে আমরা আমরা অবশ্যই ধরে নিতে পারি যে আয়ারল্যান্ডের মাটিতে মানে বাংলাদেশ এখন যে ধরনের দল ওয়ান ডেতে, সেই হিসাব করতে গেলে আয়ারল্যান্ডে কোনো পাত্তাই পাওয়ার কথা না বাংলাদেশের সাথে। আবার অন্যদিক থেকে চিন্তা করলে ইংল্যান্ড বাংলাদেশের মাটিতে আসছে ওইডিএ সিরিজ খেলার জন্য। আগেরবার যখন এসেছিল তখন কিন্তু হচ্ছে 2-1 হচ্ছে গিয়ে তারা জিতে গিয়েছিল। এখন যে ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয় সেই 2017 তারা এসেছিল, সেই 2017 থেকে সেই দলটা থেকে এখনকার যে দল, এই দলের ভারসাম্য অনেক বেশি। আর তখনই কিন্তু হচ্ছে গিয়ে আমরা একটা ক্লোজ ফাইট দিয়েছিলাম, আমরা প্রথম ওইডিআইটা আমার যতটুকু মনে পড়ে যে আমাদের একটা জেতার সম্ভাবনা ছিল, আমরা কোনো একভাবে হচ্ছে গিয়ে ম্যাচটাকে বটল আপ করে হচ্ছে গিয়ে সিরিজটা হাত থেকে খুয়াই। আদার দেন দ্যাট আমার মনে হয় যে হচ্ছে মানে বাংলাদেশ বাংলাদেশ এই যে দুটো সিরিজ আছে, দুটো সিরিজই হচ্ছে গিয়ে বাংলাদেশ জেতার সক্ষমতা রাখে। এবং আমার মনে হয় যে বাংলাদেশের আয়ারল্যান্ডের সাথে তো জেতা উচিতই উচিত, এবং ইংল্যান্ডের সাথেও যেহেতু ঘরের মাঠে খেলা, বাংলাদেশের হচ্ছে গিয়ে এই সিরিজটা জেতা উচিত। এবং বাংলাদেশ যদি কোনোভাবে এই দুটো সিরিজ হচ্ছে গিয়ে জিতে যেতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ ওডিআই সুপার লিগ 1-3 মধ্যে যে কোনো জায়গায় ফিনিশ করবে।
বাংলাদেশের এই সিরিজের ব্যাটিং লাইনআপের দিকে যদি আসি, শেষ ওয়ানডেতে অধিনায়ক তামিম ইকবালের ব্যাট থেকে আমরা একটা দুর্দান্ত ইনিংস পেলাম। তিনি আফগানিস্তান সিরিজ থেকে কিছুটা ব্যাট প্যাচের মধ্য দিয়ে যাচ্ছিলেন, ব্যাটে রান পাচ্ছিলেন না, সেখানে সিরিজের শেষ ম্যাচে এসে তার রানে ফেরাটা দলের জন্য একটা স্বস্তির ব্যাপার। পাশাপাশি পুরো সিরিজে বাংলাদেশ দলের যে ব্যাটিং পারফরমেন্স এবং তারা যে ব্যাটিং অর্ডারে খেলেছে, সামগ্রিকভাবে সব কিছু নিয়ে তোর প্ল্যান কি? এখানে কি তুই অন্য কোনো মেজর চেঞ্জ করা যেতে পারে এমন কোনো পজিশন দেখছোস কিনা, এবং পাশাপাশি ব্যাটসম্যানদের পারফরমেন্স নিয়ে তোর মূল্যায়ন কি?
আমি যদি ব্যাটিং অর্ডার ধরে ধরে আসি, ওপেনিং স্লটে তামিম আর হচ্ছে লিটন কমপ্লিটলি সেটেল, আমার কোনো অবজেকশন নাই। ওয়ান ডাউনে সাকিব, কিছু বলারই নাই, মুশফিক, মিস্টার ডিপেন্ডেবল, অ্যাগেইন পাঁচ নাম্বার পজিশনটাতে এখন খেলানো হচ্ছে ইয়াসির আলী রাব্বিকে।
ইয়াসির আলী রাব্বির কথা কিন্তু আমরা আফগানিস্তান সিরিজ শেষেও বলছিলাম যে তাকে আরও সুযোগ দেওয়া দরকার, এবং এই সিরিজেও কিন্তু তিনি পুরো সিরিজটাই খেললেন। যদিও তিনি আসলে এই সিরিজেও যে ম্যাচে তার ব্যাটিং করার সুযোগ ছিল বা দলে ভালো একটা ইম্প্যাক্ট ফেলার সুযোগ ছিল, সে ম্যাচে তিনি আসলে ইনিংস বড় করতে পারেননি, তারপরও পাঁচ নম্বর পজিশনটা দিয়ে বলতে থাকুন
না আমার। হ্যাঁ, একটা ম্যাচে সুযোগ ছিল, সেকেন্ড ওডিআইতে সুযোগ ছিল যে হচ্ছে গিয়ে ইনিংসটাকে বড় করার, কিন্তু বাংলাদেশ কিন্তু প্রথম ওডিআইতেও কিন্তু একটা কলাপসের মুহূর্তে ছিল, যে সময়টাতে একটা বড় পার্টনারশিপের দরকার ছিল একটা বড় রান করার জন্য, কারণ বাংলাদেশ কিন্তু একটু প্রেশারই ছিল, কারণ তামিমার হচ্ছে লিটন একটা স্লো স্টার্ট দিয়ে গিয়েছিল। সো ওখান থেকে যখন হঠাৎ করেই হচ্ছে গিয়ে তামিম, লিটন এবং মুশফিক আউট হয়ে যায়, বাংলাদেশ কিন্তু এক ধরনের একটা প্রেশারই ছিল। এরপরেই কিন্তু হচ্ছে মূলত সাকিব এবং রাব্বি, ইয়াসির আলী রাব্বি, তারাই কিন্তু হচ্ছে গিয়ে ইনিংসটাকে হচ্ছে গিয়ে একটা শেপে নিয়ে এসে এনে দিয়েছেন। তো আমার মনে হয় যে হচ্ছে গিয়ে রাব্বি একজন প্রুভেন পারফর্মার ইন ডোমেস্টিক ক্রিকেট, অ্যান্ড আমার যথেষ্ট কনফিডেন্স আছে যে তিনি হচ্ছে গিয়ে এটা ইসেও রিফ্লেক্ট করতে পারবেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটেও রিফ্লেক্ট করতে পারবেন। আমি তাকে আরও সুযোগ দেওয়ার পক্ষে, আমার মনে হয় যে পাঁচ নম্বর পজিশনে আপাতত হচ্ছে গিয়ে মনে হয় না কোনো তার চেয়ে বেটার ব্যাটসম্যান আছে। শুধু একটা রিশাফেল করা যেতে পারে, যে হচ্ছে গিয়ে আমার যদি মনে হয় যে না রাব্বি অত ভালো পারফর্ম করছেন না, তাকে আরও হয়তো এই সামনে দুটো সিরিজ আমরা দেখতে পারি। এরপরে হয়তো হচ্ছে গিয়ে আমরা যদি পাঁচ নম্বর পজিশনে অন্য কোনো সুইটেবল ব্যাটসম্যানকে না পাই, আমরা কিন্তু আফিফকেই পাঁচ নম্বর পজিশনের জন্য চিন্তা করতে পারি। আফিফ আমরা জানি সে কিন্তু একজন টপ অর্ডার ব্যাটসম্যান, এখন দলের প্রয়োজনে হচ্ছে গিয়ে পাঁচ নম্বরে সাত নম্বরে খেলতে হচ্ছে। আমার মনে হয় যে আফিফের জন্য, আফিফের যে ক্যালিবার, তার যে ইনিংস বড় করার ক্ষমতা, তার হাতে যে শর্টস, সে কিন্তু হচ্ছে গিয়ে আসলে আরেকটু উপরে খেলা ডিজার্ভ করে। সেক্ষেত্রে যদি ইয়াসির আলী রাব্বি ফেইল করেন, সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে আফিফকে চিন্তা করতে পারি এই পাঁচ নম্বর স্লটের জন্য। ছয় নম্বরে খেলছেন হচ্ছে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ। এখানটাতেই আমার যতটা না খচনচ, কারণ হচ্ছে গিয়ে আমার মনে হয় বর্তমান ওডিআই টিমের সবচেয়ে বড় উইক পয়েন্ট আপাতত দৃষ্টিতে আমার কাছে মাহমুদুল্লাহ রিয়াদ। মানে আই নো হোয়াট হি ব্রিংস অন দ্য টেবিল, হাউ মাচ এক্সপিরিয়েন্স হি ইজ, বাট নেভারদালেস সে কিন্তু এখন ৩৬ বছর বয়স্ক একজন ব্যক্তি, এবং তার ফিল্ডিংয়ে কিন্তু এটা স্পষ্ট। মানে ওডিআই ক্রিকেটে আমরা যে ধরনের ফিল্ডিং এক্সপেক্ট করি, তিনি কিন্তু সেটা ডেলিভার করতে পারছেন না। তাকে আমরা দেখছি যে লুকিয়ে রাখার মতো একটা অবস্থা, যে তাকে হচ্ছে গিয়ে হয়তো থার্ড ম্যানে পাঠিয়ে দেওয়া হচ্ছে কিংবা ফাইন লেগে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং তিনি কিন্তু এইসব জায়গাগুলোতেও হর হামেশা ক্যাচ মিস করছেন। বাংলাদেশের গত ১০টা সিরিজ যদি আমি চিন্তা করি, দেখা যাবে যে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু যথেষ্ট পরিমাণে ক্যাচ খেলছেন, এবং ফিল্ডিংও কিছুটা স্লপি মনে হচ্ছে, এবং ব্যাটে যে ওই ধরনের রান আছে তাও কিন্তু হচ্ছে বলা যাবে না। অ্যাগেইন হি ইজ মাহমুদুল্লাহ রিয়াদ, ওয়ান অফ দ্য পিলার্স অফ বাংলাদেশ ক্রিকেট, ইউ ক্যান নট আন্ডারমাইন হিম। সো আমার যেটা ধারণা যে হচ্ছে গিয়ে তার এতটুকু বোঝার ক্ষমতা আছে যে তিনি কখন পারফরমেন্স করতে পারছেন কিংবা পারছেন না, তিনি যেটা টেস্ট ক্রিকেটে করেছেন যে তার যখন মনে হচ্ছিল যে না আমার এই টিমে আর কোনো খেলার প্রয়োজন নাই, তিনি কিন্তু অবসর নিয়ে নিয়েছেন। এখন যদি তার ফর্ম সাপোর্ট করে, তার বডি সাপোর্ট করে, হয়তো তিনি খেলে যাবেন। ২০২৩ বিশ্বকাপ, আমাকে কিন্তু লং টার্ম চিন্তা করতে হবে যে এই আগামী দেড় বছর বা কিংবা দুই বছর সময়টা হচ্ছে গিয়ে আমাকে সাপোর্ট দেওয়ার মতো প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ কিনা। আমি কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য টিম বিল্ড আপ করতে চাই, আমি কিন্তু শর্ট টার্ম কোনো গোল না, আয়ারল্যান্ডের সাথে জিতা কিংবা হচ্ছে ইংল্যান্ডের সাথে জিতা, এটা কিন্তু আমার গোল না। আমার গোল কিন্তু হচ্ছে গিয়ে আগামী ২০২৩ সালে বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে, বাংলাদেশের জন্য পারফেক্ট একটা অপরচুনিটি, বাংলাদেশ তার ইতিহাসের আমার মনে হয় সেরা ওয়ান ডে টিমটা নিয়ে খেলতে যাবে, এবং বাংলাদেশ হ্যাজ এ ভেরি বিগ চান্স টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। অফকোর্স আমার কাছে মনে হয় যদি বাংলাদেশ তার হচ্ছে পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারে, এবং সেইটা যদি আমার লক্ষ্য হয়ে থাকে, তাহলে আমার মনে হয় যে এই জায়গাটাতেই কেবলমাত্র হচ্ছে কি আমার রিথিং করার জায়গা আছে। এছাড়া আফিফ সাত নম্বরে, আট নম্বরে মিরাজ অসাধারণ কন্ট্রিবিউট করছে ব্যাটিংয়ে। আমরা দেখেছি আফগানিস্তানের সাথে ম্যাচে কিভাবে হচ্ছে গিয়ে ম্যাচটাকে বের করেছে। এরপরে সাউথ আফ্রিকার সাথে দ্বিতীয় ওয়ান ডেতেও যখন হচ্ছে বাংলাদেশ মনে হচ্ছিল যে 100 রানের মধ্যে গুটিয়ে যাবে, তখন কিন্তু আফিফের সাথে একটা বড় রানের পার্টনারশিপ হয়েছে। বোলিং এ যখন আমরা দেখছিলাম যে হচ্ছে কি প্রথম ওডিআইতে হচ্ছে তিনি 4 ওভারে 38 রান দিয়ে ফেলেছেন, মনে হচ্ছিল যে না আমার আর বোলিংই করাতে পারবো না মিরাজকে, তখন কিন্তু হচ্ছে তিনি 4টা উইকেট বের করে বাংলাদেশকে পুরো দমে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন। ও বর্তমানে তিনি ওডিআই অলরাউন্ডার র্যাঙ্কিং এ কিন্তু 8 নম্বরে উঠে এসেছেন, এবং তিনি কিন্তু আগে থেকেই বোলিং র্যাঙ্কিং এ সেরা 10-এ যতটুকু মনে হয় যে 7 নম্বরে আছেন। তো সব কিছু মিলিয়ে কিন্তু হচ্ছে গিয়ে একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছেন মিরাজ ওডিআই টিমের। এরপরে আমার শুধুমাত্র হচ্ছে গিয়ে কিন্তু বোলাররা বাকি থাকে, তাসকিন, শরীফুল, মুস্তাফিজ। আমার মনে হয় না যে এদের থেকে কোনো বেটার অপশন বাংলাদেশের কাছে বর্তমানে আছে। যদি হচ্ছে গিয়ে কেউ এখান থেকে ইনজুর্ড হয়, আমার মনে হয় যে সাইফউদ্দিন আমাদের কাছে একটা ভালো ব্যাকআপ হিসাবে আছেন, তিনি ব্যাটিংও করতে পারেন। এরপর আমরা বিপিএলে দেখেছি মৃত্যুঞ্জয় চৌধুরী, তিনি কিন্তু বেশ ভালো বোলিং করছিলেন। মেহেদী হাসান রানা, তিনিও বেশ ভালো বোলিং করছিলেন।
হাসান মাহমুদ ব্যাক করেছেন বিপিএলে, তিনি বেশ ভালো বল করেছেন।
হাসান মাহমুদ ইনজুরি থেকে হ্যাঁ ব্যাক করেছেন, রাইট। তার মানে কিন্তু আমাদের কাছে কিন্তু এখানে অপশন আছে। সাথে হচ্ছে কি ওই যে 5 নম্বর পজিশন কিংবা 6 নম্বর পজিশন যেখানে মাহমুদুল্লাহর কথা বলছিলাম, এখানে কিন্তু হচ্ছে কি বাংলাদেশে এখন মাহমুদুল হাসান জয় আন্ডার-19 ক্রিকেট টিমের যে অংশ ছিলেন, এবং তার কিন্তু টেস্ট ডেবিউ হয়ে গিয়েছে, এবং বিপিএলও যথেষ্ট ভালো খেলেছেন, এবং ইনিংস বিল্ড আপ করার যে অ্যাবিলিটি এটা কিন্তু মাহমুদুল হাসান জয়ের আছে। সেক্ষেত্রে যদি কোনো সময় দরকার হয় তিনিও কিন্তু চিপ ইন করতে পারেন। সো আমার যেটা মনে হয় যে বাংলাদেশের কাছে এখন এনাফ ব্যাকআপ আছে, এখন শুধুমাত্র হচ্ছে গিয়ে মাঠে পারফর্ম করতে হবে।
মাহমুদুল্লাহর যে ব্যাপারটা, আমি বলবো যে ভালো খবরটি হচ্ছে যেহেতু বিশ্বকাপের আগে এখনো প্রায় বছর দেড়েকের মতো সময় আছে, আমার মনে হয় এখন আমাদের বর্তমানে ঘরোয়া ক্রিকেটে লিস্ট এ ক্রিকেট ডিপিএল চলমান 50 ওভার ফরম্যাটে, সেখানে যদি কেউ বেশ ভালো করেন এই পজিশনটাতে, শামীম হোসেন পাটোয়ারি একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, তো এরকম যদি আরো অপশন আমাদের হাতে।
এখানে এখানে একটা জিনিস অ্যাড করে দেই যে বাংলাদেশের আগে আমরা অনেকেই চিনি ছক্কা নাইম হিসাবে, নাইম ইসলাম, তিনি কিন্তু অসাধারণ পারফর্ম করছেন। গত 4টা ডিপিএল এর ম্যাচে তার স্কোর হচ্ছে 91, 92, 95 and 124, তিনটা ম্যাচে তিনি 90+ স্কোর করেছেন, আজকে তিনি হচ্ছে কি 124 রান করেছেন, মানে এটাকে কিন্তু মানে ইউ নেভার গেট বেটার দেন দিস। সো মানে তিনি কিন্তু কনসিডারেশনে থাকতেই পারেন, যদিও বয়স হয়ে গিয়েছে কিন্তু এই বয়সেও যেহেতু তিনি এই ধরনের পারফর্ম করতে পারছেন, আমরা কিন্তু দেখেছি যে বিদেশে যেরকম বয়স্ক ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়, যেমন মাইকেল হাসি সুযোগ পেতে পেতে 30-এর উপর বয়স হয়ে গিয়েছে, কিংবা আমরা এখন দেখছি যে রাসিফ ভ্যান্ডার ডুসেন সাউথ আফ্রিকান, তার বয়স কিন্তু 33, তিনি কিন্তু কয়েকদিন আগে ডেবিউ করেছেন। তো এই সময় কিন্তু হচ্ছে মানুষের বা ক্রিকেটারদের হচ্ছে খেলার যে আন্ডারস্ট্যান্ডিংটা এটা কিন্তু সবচেয়ে বেটার অবস্থায় থাকে। সেক্ষেত্রে যদি দরকার হয় আমি মনে করি যে এই ধরনের প্লেয়ার, নাইম ইসলামের মতো প্লেয়ারকেও হচ্ছে আমরা কনসিডারেশনে রাখতে পারি।
হ্যাঁ, সেটাই বলছিলাম, ডিপিএল চলমান, সেখানে কেউ ভালো করলে আমার মনে হয় মাহমুদুল্লাহর কারেন্ট যে সিচুয়েশন, তিনি আসলে ভালো বুঝেন আর কোন পর্যায়ে আছে, তারপরও তিনি যদি কন্টিনিউয়াসলি ভালো করতে ব্যর্থ হন তখন তাকে একটা বা দুটো সিরিজে রেস্ট দেওয়াই যেতে পারে, এবং সেখানে নতুন কাউকে সুযোগ দেওয়া যেতে পারে, তখন যদি নতুন কেউ এ জায়গায় ভালো না করে তখন আবার তাকে ব্যাক করানোর অপশনটা আমাদের হাতে আছে, যেহেতু আমি বললাম 1.5 বছরের উপর সময় এখনো আমাদের হাতে আছে। এবং মাহমুদুল্লাহর ব্যাপারটাও আসলে আশা করি তিনি ফর্মে ফিরে আসবেন, মাহমুদুল্লাহর ফিল্ডিংয়ে মাহমুদুল্লাহর এখন যে কন্ডিশন সেটা কিন্তু কয়েক বছর আগেও বা ক্যারিয়ারের শুরু থেকে মাহমুদুল্লাহ কিন্তু ফিল্ডিংয়ে বাংলাদেশে একটা সেফ হ্যান্ড ছিলেন, এখন তার ফিটনেসে হয়তো সমস্যা থাকতে পারে বা যে কোনো কারণে হোক, একটা ব্যাটসম্যান যখন ব্যাটিংয়ে রানে থাকে না সেটার একটা মেন্টাল প্রভাব কিন্তু তার ফিল্ডিংয়েও পড়ে অনেক সময়, সেটাও একটা কারণ হতে পারে। তো যাই হোক, এই পজিশনের যে সমস্যাটা সেটাও আশা করি খুব শীঘ্রই ফিক্সড হয়ে যাবে। এবং বাংলাদেশ টিমের ওয়ান ডে টিমের এখন যে অবস্থা, আমরা সেটা আসলে আমাদেরকে আশাবাদী করে তুলছে সামনে বিশ্বকাপ নিয়ে, এবং আশা করি আমরা ভালো কিছুই উপহার পাব। আজকের মতো আমাদের পডকাস্ট এখানে শেষ করছি। সামনে সাউথ আফ্রিকার সাথে আমরা টেস্ট সিরিজ খেলবো, সেখানেও আমরা আশা করি ম্যাচ রিভিউ নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন,
আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।
এ স্লাইস অফ ক্রিকেট, ক্রিকেট বাজু সবখানে সব সময়।